ಹೇ ಕೃಷ್ಣ ಜಯ ಸಚ್ಚಿನಂದನ ಗೌರಹರಿ ನಮಂ ವಿಷ್ಣು ಪಾದಾಯ ಕೃಷ್ಣ ಪೃಷ್ಠಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೆ ಜಯ ಪತಾಕ ಸ್ವಾಮಿ ನಿತಿ ನಾಮಿನೆ ನಮಾಚಾರ್ಯ ಪಾದಾಯ ನಿತೈ ಕೃಪಾ ಪ್ರದಾಯಿನೆ ಗೌರಕಥಾಧಾಮದಾಯ ನಗರ ಗ್ರಾಮ ತಾರಿಣೆ ನಮಯಂ ವಿಷ್ಣು ಪಾದಾಯ ಕೃಷ್ಣ ಪೃಷ್ಠಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೆ ಭಕ್ತಿ ವೇದಾಂತ ಸ್ವಾಮಿ ನಿತಿ ನಾಮಿನೆ ನಮಸ್ತೆ ಸಾರಸ್ವತೆ ದೇವೆ ಗೌರವಾಣಿ ಪ್ರಚಾರಿಣೆ ನಿರ್ವಿಶೇಷ ಶೂನ್ಯವಾದಿ ಪಾಶ್ಚಾತ್ಯ ದೇಶ ತಾರಿಣೆ ವಂಶಾಕಲ್ಪತರುಭ್ಯಶ್ಚ ಕೃಪಾ ಸಿಂಧುಭೈವ ಚ ಪತಿತಾನಂ ಪಾವನೇಭ್ಯೋ ವೈಷ್ಣವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ ಗುರವೇ ಗೌರಚಂದ್ರಾಯ ರಾಧಿಕಾವೈತದಾಲಯೇ ಕೃಷ್ಣಾಯ ಕೃಷ್ಣಭಕ್ತಾಯ ತದಭಕ್ತಾಯ ನಮೋ ನಮಃ ಶ್ರೀಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯಾನಂದ ಶ್ರೀ ಅದ್ವೈತ ಗದಾಧರ ಶ್ರೀವಾಸಾದಿ ಗೌರಭಕ್ತವೃಂದ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ 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 ರಾಮ 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 ಹರೇ ಕೃಷ್ಣ ಶ್ರೀ ಚೈತನ್ಯ ಚರಿತಾಮೃತ ಗ್ರಂಥ ಅಧ್ಯಯನೇರ್ ಪ್ರಾರಂಭೆ আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ও ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকলের চরণে প্রণাম নিবেদন করে সকলের অহিতুকী আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ আজ আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যলীলা ষোড়দশ পরিচ্ছেদের শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টা বিষয়বস্তুর ৭৩ নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব হরে কৃষ্ণ বর্ষান্তরে পুনঃ তারা ঐছে প্রশ্ন কইল বৈষ্ণবের তারতম্য প্রভু শিখাইল তারপরের বছর কুলিন গ্রামবাসীরা আবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুরূপ প্রশ্ন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁদের বিভিন্ন স্তরের বৈষ্ণবদের সম্বন্ধে শিক্ষা দিলেন যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিহ তুমি বৈষ্ণব প্রধান শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসে তাকে উত্তম বৈষ্ণব বলে যেন শ্রী প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার উদ্ধৃতি দিয়েছেন যে বৈষ্ণবকে দেখলে দ্রষ্টার মুখে স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণনাম আসে তাকে স্বরূপ সিদ্ধ মহাভাগবত বলে জানবে। তিনি সর্বদা তার কৃষ্ণ ভক্তিময় কর্তব্য সম্বন্ধে অবগত এবং তার চেতনা অনাবৃত। তিনি নিরন্তর শুদ্ধ প্রেমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরত। ভগবানের প্রতি এই প্রগাঢ় প্রেমের ফলে তিনি সর্বদা অপ্রাকৃত উপলব্ধিতে জাগ্রত। তিনি জানেন যে কৃষ্ণ ভক্তি সমস্ত জ্ঞান এবং কর্মের ভিত্তি। তার দৃষ্টিতে সব কিছুই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত। তার শ্রীমুখেই শুদ্ধ শ্রীকৃষ্ণ নাম সুষ্ঠুভাবে অনুক্ষণ কীর্তিত হতে থাকেন। এই ধরনের মহাভাগবত বৈষ্ণব তার অপ্রাকৃত দৃষ্টির দ্বারা দেখতে পান মায়ার প্রভাবে কে নিদ্রিত অবস্থায় রয়েছে এবং তিনি কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করে সেই সমস্ত বদ্ধজীবদের জ্ঞানচক্ষু উন্মূলিত করে জাগ্রত করেন। তার ফলে জীব জাগ্য থেকে মুক্ত হয়ে সর্বতভাবে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়। তারা এক একজন ব্রহ্মাণ্ড উদ্ধার করতে পারেন, এমনই তাদের অলৌকিক শক্তি। তাই শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছেদে 279 শ্লোকে বলা হয়েছে, লোহাকে যাবত স্পর্শী হেম নাহি করে তাবত স্পর্শমণি কেহ চিনিতে না পারে। স্পর্শ প্রভাবে যতক্ষণ না লোহাকে সোনায় পরিণত করে ততক্ষণ স্পর্শমণি চেনা যায় না। ফলের দ্বারাই পরিচয় পাওয়া যায়, প্রতিশ্রুতির দ্বারা নয়। মহাভাগবত জঘন্য জড়জীবনে আবদ্ধ মানুষদের পর্যন্ত ভগবত ভক্তে পরিণত করতে পারেন, সেটি হচ্ছে মহাভাগবতের লক্ষণ। মহাভাগবত যদিও সাধারণত প্রচার করেন না, তবে জীব উদ্ধারের জন্য মহাভাগবত মধ্যম ভাগবতের স্তরে নেমে আসতে পারেন। প্রকৃতপক্ষে মহাভাগবত কৃষ্ণভক্তির প্রচার সর্বতভাবে উপযুক্ত, কিন্তু তিনি প্রচার করতে পারেন না। কোথায় কৃষ্ণভক্তি প্রচার করা উচিত এবং কোথায় উচিত নয় তিনি মনে করেন যে সুযোগ দেওয়া হলে সকলেই কৃষ্ণভক্তি গ্রহণ করতে পারে। কনিষ্ঠ এবং মধ্যম অধিকারী ভক্তদের কর্তব্য মহাভাগবতের বাণী শ্রবণে এবং সর্বতভাবে তাঁর সেবা করতে সর্বদা উৎসুক থাকা। কনিষ্ঠ এবং মধ্যম অধিকারী ভক্ত মহাভাগবতের সঙ্গ প্রভাবে ধীরে ধীরে উত্তম অধিকারী স্তরে উন্নীত হতে পারেন। মহাভাগবতের সংজ্ঞা বিশ্লেষণ করে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 45 নম্বর শ্লোকে বলা হয়েছে, সর্বভূতেষু য পশ্যেত ভগবত ভাব আত্মনঃ ভূতানি ভগবত আত্মনি এষ ভাগবত উত্তমঃ। অত্যন্ত উন্নত ভক্ত সব কিছুর মধ্যেই সমস্ত আত্মাদের আত্মা পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন, ফলে তিনি সব কিছুকেই ভগবানের সঙ্গে সম্পর্কিত দেখেন এবং উপলব্ধি করেন যে অস্তিত্বশীল সব কিছুই ভগবানের মধ্যে নিত্য অবস্থিত। শ্রী সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাজার উত্তম অধিকারী সেই তার এ সংসার। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার দ্বাদশ পরিচ্ছদের 65 নম্বর শ্লোক। শাস্ত্রযুক্তিতে যিনি সুনিপুণ এবং ভগবানের প্রতি যাঁর শ্রদ্ধা সুদৃঢ় তিনি উত্তম অধিকারী বৈষ্ণব। তিনি সারা জগৎকে উদ্ধার করতে পারেন, কৃষ্ণভক্তে পরিণত করতে পারেন। ভগবান ভক্তি ও ভক্ত এই ত্রিবিধ বস্তুতে মহাভাগবতের অপ্রাকৃত অসংকুচিত প্রেমময়ী দৃষ্টি, তাছাড়া তার অন্য কোনো দর্শন নেই। তা দৃষ্টিতে সকলে ভিন্ন ভিন্নভাবে ভগবানের সেবায় যুক্ত, তাই তিনি মধ্যম স্তরে নেমে আসেন সকলকে কৃষ্ণভক্তির স্তরে উন্নীত করার জন্য। ক্রম করি কহে প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব বৈষ্ণব তর আর বৈষ্ণব তম। এভাবে ক্রম অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবের লক্ষণ বিশ্লেষণ করে বৈষ্ণব বৈষ্ণবতর এবং বৈষ্ণবতব বৈষ্ণবতম এই তিনটি স্তর নির্ধারিত করলেন। এই মত সব বৈষ্ণব গৌড়ে চলিলা, বিদ্যানিধি সে বৎসর নীলাদ্রি রহিলাম। এভাবে সমস্ত বৈষ্ণবেরা গৌড়ে ফিরে গে চললেন, সেই বৎসর পুণ্ডরীক বিদ্যানিধি জগন্নাথ পুরীতে রইলেন। স্বরূপ সহিত তাঁর হয় সখ্য প্রীতি, দুই জনার কৃষ্ণ কথায় একত্র স্থিতি। স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে পুণ্ডরীক বিদ্যানিধির অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, কৃষ্ণ কথা আলোচনা করে তারা দুজনে একত্রে থাকতেন। গদাধর পণ্ডিতে তেহ পুনঃ মন্ত্র দিল, উড়ন ষষ্ঠীর দিনে যাত্রা যে দেখিল। পুণ্ডরীক বিদ্যানিধি গদাধর পণ্ডিতকে পুনরায় মন্ত্র দীক্ষা দিলেন, উড়ন ষষ্ঠীর দিন তিনি সেই মহোৎসব দর্শন করলেন। শীতকালের প্রথম ষষ্ঠীকে উড়ন ষষ্ঠী বলে, সেদিন শ্রী জগন্নাথ দেবের শ্রীঅঙ্গে শীত বস্ত্র পরানো হয়। সেই শীত বস্ত্র মাড়ুয়া বসন, অর্থাৎ তান্তির মাড় যুক্ত অধৌত বসন। অর্চন মার্গে প্রথমে সমস্ত মাড় ধুয়ে তারপর ভগবানের শিববিগ্রহে অর্পণ করার বিধি রয়েছে। তাই এইভাবে শ্রী জগন্নাথ দেবকে মাড়ুয়া বসন পরানো হলে পুণ্ডরীক বিদ্যানিধি এ সম্বন্ধে একটু সমালোচনা করে উৎকল ভক্তদের প্রতি কিঞ্চিত ঘৃণা প্রকাশ করেছিলেন। জগন্নাথ পরে ন তথা মাড়ুয়া বসন, দেখিয়া সঘৃণ বিদ্যা নিধির মন। শ্রী জগন্নাথ দেবকে মাড়ুয়া বসন পরানো হয়েছে দেখে পুণ্ডরীক বিদ্যানিধি ঘৃণ্য প্রকাশ করেছিলেন এবং তার ফলে তার মন কলুষিত হয়েছিল। সেই রাত্রে জগন্নাথ বলাইয়াসিয়া, দুই ভাই চড়ান্তারে হাসিয়া হাসিয়া। সেই রাত্রে জগন্নাথ এবং বলদেব দুই ভাই পুণ্ডরীক বিদ্যানিধির কাছে এসে হাসতে হাসতে তার গালে চড় মারতে থাকেন। গাল ফুলিল আচার্য অন্তরে উল্লাস, বিস্তারী বর্ণিয়াছেন বৃন্দাবন দাস। এভাবে চড় খেয়ে যদিও তার গাল ফুলে গিয়েছিল, কিন্তু তবুও পুণ্ডরীক বিদ্যানিধি অন্তরে অত্যন্ত উল্লসিত হয়েছিলেন। সেই কথা বিস্তারিতভাবে শিল বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। এই মত প্রত্যব্ধ আইসে গৌড়ের ভক্তগণ, প্রভু সঙ্গে রহি করে যাত্রা দর্শন। এভাবে প্রতি বছর গৌড়ের ভক্তরা এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রথযাত্রা দর্শন করতেন। তার মধ্যে যে যে বর্ষে আছয়ে বিশেষ, বিস্তারিয়া আগে তাহা কহিব নিশেষ। তার মধ্যে যে যে বৎসর বিশেষ বিশেষ ঘটনা ঘটেছিল সেগুলি আমি পরে বিস্তারিতভাবে বর্ণনা করব। এই মত মহাপ্রভুর চারি বৎসর গেল, দক্ষিণ যাইয়া আসিতে দুই বৎসর লাগিল। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু চার বৎসর অতিবাহিত করলেন। দক্ষিণ ভারত ভ্রমণ করতে তার দুই বৎসর লেগেছিল। আর দুই বৎসর চাহে বৃন্দাবন যাইতে, রামানন্দ হট্টে প্রভু না পারে চলিতে। অন্য দু বৎসর শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, কিন্তু রামানন্দ রায়ের চাতুরীর ফলে তিনি জগন্নাথপুরী ত্যাগ করতে পারেননি। পঞ্চম বৎসরে গৌড়ের ভক্ত গণ আইলা, রথ দেখি না রহিলা গৌড়েরে চলিলাম। পঞ্চম বৎসরে গৌড়ের ভক্তরা রথযাত্রা মহোৎসব করতে এলেন, হ্রদ দেখে তারা সেখানে রইলেন না, গৌড়ে ফিরে গেলেন। তবে প্রভু সার্বভৌম রামানন্দ স্থানে আলিঙ্গন করি করে কহে মধুর বচন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বম ভট্টাচার্য এবং রামানন্দ রায়কে আলিঙ্গন করে মধুর বচন বললেন, বহুত উৎকণ্ঠা মোর যাইতে বৃন্দাবন, তোমার হট্টে দুই বৎসর না কইলু গমন। আমি বৃন্দাবনে যাবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছি, কিন্তু তোমাদের ছল চাতুরিতে আমি গত দুই বছর ধরে সেখানে যেতে পারিনি। অবশ্য চলিব দুহে করহ সম্মতি, তোমা দুহা বিনা মোর নাহি অন্য গতি। এখন আমি অবশ্যই যাব, দয়া করে তোমরা দুজনে সম্মতি দাও, তোমাদের দুজনকে ছাড়া আমার আর অন্য কোনো গতি নেই। গৌড় দেশে হয় মোর দুই সমাশ্রয়, জননী জাহ্নবী এই দুই দয়াময়। গৌড় দেশে আমার দুইটি আশ্রয় রয়েছে, জননী এবং জাহ্নবী, এরা দুই জনেই অত্যন্ত দয়াময়। গৌড় দেশ দিয়া যাব তা সবা দেখিয়া, তুমি দুহে আজ্ঞা দেহ প্রসন্ন হইয়া। গৌড় দেশ হয়ে তাদের দুইজনকে দেখে আমি বৃন্দাবনে যাব, তোমরা দুইজন প্রসন্ন চিত্তে আমাকে অনুমতি দাও। শুনিয়া প্রভুর বাণী মনে বিচারয়, প্রভু শনে অতি হট্ট কভু ভালো নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু অনুরোধ শুনে সার্বম ভট্টাচার্য এবং রামানন্দ রায় ভাবলেন, মহাপ্রভুর সঙ্গে অত্যধিক ছল চাতুরি করা ভালো হবে না। দুহে কহে এবে বর্ষা চলিতে নারিবা, বিজয়া দশমী আইলে অবশ্য চলিবা। তারা দুইজন বললেন, এখন তো বর্ষার সময়, তোমার ভ্রমণ করতে অসুবিধা হবে, তাই বিজয়া দশমী পর্যন্ত অপেক্ষা করো এবং তারপরেই যেও। আনন্দে মহাপ্রভু বর্ষা কইল সমাধান, বিজয়া দশমী দিনে করিল পয়ান। আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ষাকাল অতিবাহিত করলেন এবং তারপর বিজয়া দশমীর দিন তিনি বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। জগন্নাথের প্রসাদ প্রভু যত পাইয়াছিল, কড়ার চন্দন ডুর সব সঙ্গে লইল। কড়ার মানে এক প্রকার তিলক, চন্দন পট্টডুরি আদি জগন্নাথ দেবের যত প্রসাদ তিনি পেয়েছিলেন তা সব সঙ্গে নিলেন। জগন্নাথে আজ্ঞা মাগি প্রভাতে চলিলা, উড়িয়া ভক্তগণ সঙ্গে পাছে চলি আইলা। শ্রী জগন্নাথ দেবের আদেশ নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রভাতে যাত্রা করলেন, উড়িয়া ভক্তরাও তার পিছনে পিছনে চললেন। উড়িয়া ভক্তগণে প্রভু যত্নে নিবারিলা, নিজগণ সঙ্গে প্রভু ভবানীপুর আইলাম। মধুর বচনে প্রভু দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু উড়িয়া ভক্তদের নিবৃত করলেন এবং তার ভক্তদের সঙ্গে নিয়ে ভবানীপুরে এলেন। জানকা দেইপুর অর্থাৎ জানকী দেবীপুরের আগে হচ্ছে ভবানীপুর। রামানন্দ আইলা দুলায় চড়িয়া, বাণীনাথ বহু প্রসাদ দিল পাঠাইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভবানীপুরে এসে পৌঁছলেন তখন রামানন্দ রায় পালকিতে চড়ে সেখানে এলেন এবং বাণীনাথ রায় মহাপ্রভুর কাছে বহু প্রসাদ পাঠিয়ে দিলেন। প্রসাদ ভোজন করি তথাই রহিলা, প্রাতকালে চলি প্রভু ভুবনেশ্বর আইলা। প্রসাদ ভোজন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই রাত্রে সেখানে রইলেন, পরের দিন সকালে তিনি পায়ে হেঁটে ভুবনেশ্বরে এলেন। কটকে আসিয়া কইল গোপাল দর্শন, স্বপ্নেশ্বর বিপ্র কইল প্রভুর নিমন্ত্রণ। কটকে পৌঁছে তিনি মন্দিরে গোপাল দেবকে দর্শন করলেন এবং স্বপ্নেশ্বর নামক এক ব্রাহ্মণ তাকে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন। রামানন্দ রায় সবগণে নিমন্ত্রিল, বাইরে উদ্যানে আসি প্রভু বাসা কইল। রামানন্দ রায় অন্য সকলকে প্রসাদ গ্রহণ করতে নিবেদন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের বাইরে উদ্যানে সেই রাত্রে বাস করলেন। ভিক্ষা করি বকুল তলে করিলা বিশ্রাম, প্রতাপ রুদ্র ঠাই রায় করিল পয়ান। প্রসাদ সেবা করে শ্রী চৈতন্য মহাপ্রভু বকুল তলায় বিশ্রাম করলেন এবং তখন রামানন্দ রায় মহারাজ প্রতাপ রুদ্রের কাছে গেলেন। শুনি আনন্দিত রাজা অতি শীঘ্র আইলা, প্রভু দেখি দণ্ডবত ভূমিতে পড়িলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন বার্তা শুনে মহারাজ প্রতাপ রুদ্র অত্যন্ত আনন্দিত হলেন এবং মহাপ্রভুকে দেখে ভূপতিত হয়ে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। পুনঃ উঠে পুনঃ পড়ে প্রণয় বিহল, স্তুতি করে পুলকাঙ্গ পড়ে অশ্রুজল। প্রেমে বিহল হয়ে রাজা বারবার উঠে মাটিতে পড়ে দণ্ডবত করতে লাগলেন, তিনি মহাপ্রভুর স্তুতি করতে লাগলেন। তখন তার দেহ পুলকিত হল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগল। তার ভক্তি দেখি প্রভুর তুষ্ট হইল মন, উঠি মহাপ্রভু তারে কৈলায়া লিঙ্গন। তার ভক্তি দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং উঠে তাকে আলিঙ্গন করলেন। পুনঃস্তুতি করি রাজা করয়ে প্রণাম, প্রভু কৃপা অশ্রুতে তাঁর দেহ হইল স্নান। পুনরায় স্তুতি করে রাজা তাকে প্রণাম করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপাশ্রুতে তিনি স্নাত হলেন। সুস্থ করি রামানন্দ রাজারে বসাইলা, কায় মন বাক্যে প্রভু তাঁরে কৃপা কইলা। রামানন্দ রায় রাজাকে সুস্থ করে বসালেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কায় মন বাক্যে তাকে কৃপা করলেন। ওইছে তাহারে কৃপা কইল গৌর রায়, প্রতাপ রুদ্র সংত্রাতা নাম হইল যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে এমনভাবে কৃপা করলেন যে সেদিন থেকে তার মহাপ্রভুর নাম হল প্রতাপ রুদ্র সংত্রাতা। রাজপাত্রগণ কইল প্রভুর বন্দন, রাজারে বিদায় দিলা সচির নন্দন। রাজার উচ্চপদস্থ কর্মচারীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্দনা করলেন, তারপর সচিনন্দন গৌরহরি রাজাকে বিদায় দিলেন। বাইরে আসি রাজা আজ্ঞা পত্র লিখাইল, নিজ রাজ্যে যত বিষয় তাহারে পাঠাইল। বাইরে এসে রাজা ঘোষণা পত্র লিখে তার রাজ্যের সমস্ত বিষয়ীদের যে রাজকর্মচারী গ্রামের তহসিল আদায় করে কাছে তা পাঠালেন। গ্রামে গ্রামে নতুন আবাস করিবা, পাঁচ সাত নব্য গৃহে সামগ্রী ভরিবা। সেই ঘোষণাপত্রে তিনি লিখেছিলেন প্রতিটি গ্রামে নূতন বাসস্থান নির্মাণ করবেন এবং পাঁচ সাতটি নতুন গৃহে সব রকম খাদ্যদ্রব্য ভরে রাখবেন। আপনি প্রভুকে লইয়া তাহা উত্তরিবা, রাত্রি দিবা বেত্র হস্তে সেবায় রহিবা। আপনারা নিজেরা সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যাবেন এবং দিবারাত্রি দণ্ড হাতে তার সেবায় নিযুক্ত থাকবেন। দুই মহাপাত্র হরিচন্দন মর্দরাজ, তারে আজ্ঞা দিল রাজা করিহ সর্বকাজ। হরিচন্দন এবং মর্দরাজ নামক দুইজন মহাপাত্রকে সম্ভ্রান্ত রাজকর্মচারীকে আদেশ দিলেন নিম্নলিখিত সমস্ত কাজগুলি সম্পাদন করতে। এক নব্য নৌকায়ানি রাখহ নদী তীরে, যাহা স্নান করি প্রভু জান নদী পারে। তাহা স্তম্ভ রূপন কর মহাতীর্থ করি, নিত্য স্নান করিব তাহা তাহা যেন মরি। নতুন নৌকায়নে মহাপ্রভু যাত্রা পথে নদীর তীরে রাখো এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে স্নান করে নদী পার হবেন সেই সমস্ত মহাতীর্থে স্তম্ভ নির্মাণ কর, আমি নিত্য সেখানে স্নান করব এবং প্রার্থনা করে যেন সেখানেই আমি মরতে পারি। চতুর্দ্বারে কলহ উত্তম নব্যবাস, রামানন্দ যাহ তুমি মহাপ্রভু পাস। রাজা নির্দেশ দিলেন চতুর্দ্বারে অতি উত্তম একটি নতুন বাসস্থান নির্মাণ করো। তারপর রাজা রামানন্দ রায়কে নির্দেশ দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে। সন্ধ্যাতে চলিবে প্রভু নৃপতি শুনিল, হস্তি উপর তাম্বু গৃহে স্ত্রীগণে চড়াইল। রাজা যখন শুনলেন যে মহাপ্রভু সন্ধ্যাবেলা যাত্রা করবেন, তখন তিনি হাতির পিঠে তাঁবুর ঘর বানিয়ে তাতে করে পুর স্ত্রীদের শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করাতে নিয়ে গেলেন। প্রভুর চলিবার পথে রহে সারি হইয়া, সন্ধ্যাতে চলিলা প্রভু নিজ গণ লইয়া। পুর স্ত্রীদের নিয়ে হাতির দল সারিবদ্ধভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু যাত্রা পথে দাঁড়িয়ে রইল। সন্ধ্যাবেলা শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে যাত্রা করলেন। চিত্রুৎপলা নদী আসি ঘাটে কইল স্নান, মহিষী সকল দেখি করয়ে প্রণাম। চিত্রুৎপলা নদীর তীরে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করলেন এবং রাজ মহিষী ও পুর স্ত্রীরা তাকে দর্শন করে প্রণাম করলেন। প্রভুর দর্শনে সবে হইল প্রেমময়, কৃষ্ণ কৃষ্ণ কহে নেত্র অশ্রু বরিষয়। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তারা সকলে ভগবত প্রেমে বিহ্বল হলেন। তারা কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন এবং তাদের চোখ দিয়ে অশ্রু পড়তে লাগল। এমন কৃপালু নাহি শুনি ত্রিভুবনে, কৃষ্ণ প্রেমা হয় যার দূরদর্শনে। শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো এমন কৃপালু আর কারু কথা আমরা ত্রিভুবনে শুনিনি, দূর থেকেও যাকে দর্শন করলে এইভাবে কৃষ্ণ প্রেম লাভ হয়। নৌকাতে চড়িয়া প্রভু হইলা নদী পার, জ্যোৎস্নাবতী রাত্রে চলি আইলা চতুর্দ্বার। নৌকাতে চড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নদী পার হলেন এবং জ্যোৎস্নালোকিত রাত্রে হেঁটে তিনি চতুর্দ্বার নামক গ্রামে এলেন। রাত্রে তথা রহি প্রাতে স্নানকৃত্য কইল, হেন কালে জগন্নাথের মহাপ্রসাদ আইল। রাত্রে সেখানে থেকে সকালবেলা তিনি প্রাত্যকৃত্য স্নান করলেন, সেই সময় শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ এলো। রাজার আজ্ঞাই পড়িছা পাঠায় দিনে দিনে, বহুত প্রসাদ পাঠায় দিয়া বহু জনে। রাজার আদেশে মন্দিরের পরিচ্ছা প্রতিদিন বহু লোক দিয়ে প্রচুর পরিমাণে মহাপ্রসাদ পাঠাতেন। সগণ সহিতে প্রভু প্রসাদ অঙ্গী করি, উঠিয়া চলিলা প্রভু বলি হরি হরি। তার অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করলেন, তারপর উঠে হরি নাম করতে করতে তিনি যাত্রা করলেন। রামানন্দ মর্দরাজ শ্রীহরি চন্দন, সঙ্গে সেবা করি চলে এই তিনি জন। রামানন্দ রায়, মর্দরাজ এবং শ্রীহরিচন্দন এই তিনজন সর্বদা মহাপ্রভুর সঙ্গে থেকে নানা প্রকার সেবা করে যেতে লাগলেন। প্রভু সঙ্গে পুরী গোসাই স্বরূপ দামোদর, জগদানন্দ মুকুন্দ গোবিন্দ কাশীশ্বর, হরিদাস ঠাকুর আর পণ্ডিত বক্রেশ্বর, গোপীনাথ আচার্য আর পণ্ডিত দামোদর, রামাই নন্দাই আর বহু ভক্তগণ, প্রধান কহিল সবার কে করে গণন। পরমানন্দ পুরী গোস্বামী স্বরূপ দামোদর জগদানন্দ মুকুন্দ গোবিন্দ কাশীশ্বর হরিদাস ঠাকুর বক্রেশ্বর পণ্ডিত গোপীনাথ আচার্য দামোদর পণ্ডিত রামাই নন্দাই এবং আরও অনেক ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে যাচ্ছিলেন। আমি কেবল প্রধান প্রধান ভক্তদের নাম উল্লেখ করলাম, এত ভক্ত তার সঙ্গে যাচ্ছিলেন যে তা গণনা করা সম্ভব নয়। গদাধর পণ্ডিত যাবে সঙ্গেতে চলিলা, ক্ষেত্র সন্ন্যাস না ছাড়ি হো প্রভু নিষেধিলা। গদাধর পণ্ডিত যখন মহাপ্রভুর সঙ্গে চললেন, তখন মহাপ্রভু তাকে তার সঙ্গে যেতে নিষেধ করে বললেন, তুমি তোমার ক্ষেত্র সন্ন্যাস ছেড়ো না। কেউ যখন ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেন, তখন তিনি তার পূর্ব বাসাগৃহ পরিত্যাগ করে কোন বিশেষ কৃষ্ণতীর্থে অর্থাৎ পুরুষোত্তম ক্ষেত্রে বা নবদ্বীপ ধামে বা মথুরা মণ্ডলে এককভাবে বা সপরিবারে পারমার্থী জীবনযাপন করে বাস করেন তাদের আশ্রমকে ক্ষেত্র সন্ন্যাস বলে। শ্রীল ভক্তিবিনু ঠাকুর বলেছেন যে এই আশ্রমেই কলিকালে উপযুক্ত বানপ্রস্থ ধর্ম। সার্বভৌম ভট্টাচার্য এই প্রকার ক্ষেত্র সন্ন্যাসী ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। পণ্ডিত কহে যাহা তুমি সেই নীলা চলো ক্ষেত্র সন্ন্যাস মোর যাউক রসাতল। তখন গদাধর পণ্ডিত বললেন তুমি যেখানে থাকো সেই স্থানটা তো নীলাচল, তাই আমি তোমার সঙ্গেই যাব, আমার ক্ষেত্র সন্ন্যাস রসাতলে যাক। প্রভু কহে ইহা কর গোপীনাথ সেবন, পণ্ডিত কহে কোটি সেবা তৎপাদ দর্শন। শ্রী চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বললেন তুমি এখানে থেকে গোপীনাথ দেবের সেবা করো। তার উত্তরে গদাধর পণ্ডিত বললেন তোমার শ্রী পাদপদ্ম দর্শনের ফলে গোপীনাথের কোটি কোটি সেবা সম্পাদন হয়। প্রভু কহে সেবা ছাড়িবে আমাই লাগে দোষ, ইহা রহি সেবা করো আমার সন্তোষ। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন তুমি যদি তার সেবা ত্যাগ করো তাহলে আমার তাতে দোষ হবে, তুমি এখান থেকে গোপীনাথের সেবা করো তাহলে আমার সন্তোষ হবে। পণ্ডিত কহে সব দোষ আমার উপর, তোমার সঙ্গে না যাইব যাইব একেশ্বর। গদাধর পণ্ডিত বললেন সে যেন তুমি কোনো দুশ্চিন্তা করো না, সব দোষ আমারই হবে, আমি তোমার সঙ্গে যাব না, আমি একাই যাব। আই কে দেখিতে যাইব না যাইব তোমা লাগি, প্রতিজ্ঞা সেবা ত্যাগ দোষ তার আমি ভাগি। আমি সচি মাতাকে দেখতে যাব, আমি তোমার জন্য যাব না, আমার প্রতিজ্ঞা এবং সেবা ত্যাগের যে দোষ তার ভাগি আমি হব। এত বলি পণ্ডিত গোসাই পৃথক চলিলা, কটক আসি প্রভু তারে সঙ্গে আনাইলাম। এই বলে গদাধর পণ্ডিত গোস্বামী পৃথক ভাবে চলতে লাগলেন, কিন্তু কটকে পৌঁছানোর পর শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ডেকে আনলেন। পণ্ডিতের গৌরাঙ্গ প্রেম বুঝন না যায়, প্রতিজ্ঞা শ্রী কৃষ্ণ সেবা ছাড়িল তৃণ প্রায়। গদাধর পণ্ডিতের গৌরাঙ্গ প্রেম কেউই বুঝতে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যাওয়ার জন্য তিনি শ্রীকৃষ্ণের সেবা এবং ক্ষেত্র সন্ন্যাস ত্যাগ করেছিলেন, ঠিক যেভাবে হেলাভরে একজন একটি তৃণ পরিত্যাগ করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভের জন্য গদাধর পণ্ডিত তার গোপীনাথ সেবার প্রতিজ্ঞাকে ত্যাগ করেছিলেন। অত্যন্ত অন্তরঙ্গ ভক্তরাই কেবল এই প্রকার প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন, সাধারণত কেউ তা বুঝতে পারে না। তাহার চরিত্রে প্রভু অন্তরে সন্তোষ, তাহার হাত ধরি কহে করি প্রণয় রোষ। গদাধর পণ্ডিতের আচরণে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু তার হাত ধরে প্রণয়জনিত রোষ সহকারে তিনি তাকে বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কি প্রণয় বাক্য কালকে আমরা শুনব। হরি বল।